বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 19 ফেব্রুয়ারি, 6 ফাল্গুন এবং ফার্সি 30 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটও প্রচারিত হয়। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছে। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। মুসলিম ফিলিস্তিনিদের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকবে বলে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামিনির পুনরাবৃত্তি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া প্রযুক্তির উন্নয়নে ডিভাইসে বই পড়ার ক্ষেত্রে এর সুবিধা এবং অসুবিধা নিয়ে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি বাদশা রহমানের একটি প্রতিবেদন শুনবেন দ্বিতীয় অংশে। দৃষ্টিপাতের পর থাকবে নারী মানব ফুল শীর্ষক ধারাবাহিক আলোচনা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে সুখের নীর। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইহুদিবাদী ইসরায়েল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিন্দা ও প্রতিবাদ। আলজেরিয়া ও দক্ষিণ আফ্রিকার আপত্তির মুখে আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলন থেকে ইসরায়েলি প্রতিনিধি দল বহিষ্কৃত। সরকার ভোটের ফলাফল পাল্টে দিতেই অকেজো ইভিএম এ নির্বাচন করতে চাইছে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের মন্তব্য। এবং মমতা ব্যানার্জিকে জেতালে জাতীয় নাগরিকপঞ্জী আটকে দেওয়ার দায়িত্ব নেবে তৃণমূল কংগ্রেস, বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ার রাজধানীর দামেস্কের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। সিরিয়া যখন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকজনের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নিয়ে মারাত্মক ভোগান্তির মধ্যে রয়েছে, তখন ইহুদিবাদীরা এই হামলা চালাল। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইহুদিবাদীদের গতকালের হামলা প্রতিহত করতে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাল্টা পদক্ষেপ নেয় এবং ইসরায়েলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়। সানা জানিয়েছে, ইসরায়েলের কয়েকটি ক্ষেপণাস্ত্র দামেস্কের মধ্যাঞ্চলের কাফর সুসা এলাকার কয়েকটি আবাসিক ভবনে আঘাত হানে। এদিকে লেবাননের আল মায়াদিন সংবাদ মাধ্যম জানিয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কের কাফর সুরা এলাকায় এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আল সুহাইদা প্রদেশের শাহাবা শহরে ইসরায়েল হামলা চালিয়েছে। সিরিয়ার পুলিশ সূত্র বার্তা সংস্থা সানাকে জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন মানুষ নিহত কিংবা আহত হয়েছেন। অন্যদিকে সিরিয়ার একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সানা জানিয়েছে, অধিকৃত গোলান মালভূমির দিক থেকে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র এসেছে এবং সেগুলো রাজধানী দামেস্কের কয়েকটি এলাকার বেসরকারি ভবনে আঘাত হানে। তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে ওই সূত্র দাবি করে।
সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় 5 জন নিহত হয়েছে, যার মধ্যে 1 জন সেনা সদস্য রয়েছে। এছাড়া আরও 15 জন আহত হয়েছে, যার মধ্যে বেশ কয়েকজন অবস্থা গুরুতর। ইহুদিবাদী ইসরায়েল প্রায় সিরিয়ার উপর এভাবে আগ্রাসন চালিয়ে থাকে। এর বিরুদ্ধে বহুবার সিরিয়া জাতিসংঘে নালিশ জানিয়েছে, কিন্তু নিরাপত্তা পরিষদ এ বিষয়ে কার্যকর কোনো ভূমিকা নিতে পারেনি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযজ্ঞের বিষয়ে পশ্চিমাদের নিরাপত্তা লজ্জাজনক। সিরিয়ায় আজকের ইসরায়েলি বিমান হামলার প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, সিরিয়ার রাজধানী দামেস্ক ও এর আশেপাশে ইসরায়েলি হামলার নিন্দা জানাচ্ছি। দখলদার ইসরায়েল বারবারই সিরিয়ার স্বাধীন সার্বভৌমত্ব ও অখণ্ডতা লঙ্ঘন করে দেশটির ভূখণ্ডে সামরিক হামলা চালাচ্ছে। লজ্জাজনক বিষয় হল পাশ্চাত্যের দেশগুলো এ বিষয়ে পুরোপুরি নীরব রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, সিরিয়ার জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠী আইএসের হামলার পরপরই ইহুদিবাদী ইসরায়েল আজকের হামলা চালালো। এই দুই সন্ত্রাসী চক্রের মধ্যে যোগাযোগ ও সমন্বয় রয়েছে, এদের বৈশিষ্ট্যের মধ্যেও মিল রয়েছে। সিরিয়ার মানুষ যখন ভূমিকম্পের কারণে অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছে, তখনই এই দুই সন্ত্রাসী চক্রের হামলার ঘটনা ঘটেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ইসরায়েলি হামলার বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সিরিয়া হচ্ছে জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্র, ওই রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা গ্রহণযোগ্য নয়। আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলন থেকে ইহুদিবাদী ইসরায়েলের একটি পর্যবেক্ষক দলকে বের করে দেওয়া হয়েছে। গতকাল ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইসরায়েলের একটি প্রতিনিধি দল অংশ নেয় এবং এ বিষয়ে আলজেরিয়া ও দক্ষিণ আফ্রিকা বারবার আপত্তি জানায়। এতে সম্মেলন স্থল থেকে ইসরায়েলি প্রতিনিধি দলকে বের করে দেওয়া হয়। ইসরায়েলের ওয়ালা নিউজ ওয়েবসাইট জানিয়েছে, সম্মেলন স্থলে মোতায়েন নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইসরায়েলি প্রতিনিধি দলকে সম্মেলন কেন্দ্র থেকে সরিয়ে নেয়। ভিডিও ফুটেজে দেখা যায়, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা বিষয়ক উপমহাপরিচালক শ্যারন বার্লি নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কয়েক মিনিট তর্ক বিতর্ক করার পর সম্মেলন স্থল থেকে বেরিয়ে যাচ্ছেন। ওয়ালা নিউজ ওয়েবসাইটই এই প্রথম এই খবর প্রকাশ করে। এর আগে গত বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আফ্রিকান ইউনিয়নে ইসরায়েলকে পর্যবেক্ষকের মর্যাদা দেওয়ার প্রশ্নে সংস্থায় ব্যাপক তর্ক বিতর্ক হয়। সে সময় প্রচণ্ড রকমের মতবিরোধ এড়াতে 55 জাতির এই জোটে ভোটাভুটি স্থগিত করা হয়েছিল। ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় এ পর্যন্ত মৃতের সংখ্যা 46,000 ছাড়িয়ে গেছে। দেশ দুটিতে এখনও ধ্বংসস্তূপের নিচেই জীবিত মানুষের সন্ধান পাওয়া যাচ্ছে। তুরস্কে এ পর্যন্ত নিহত হয়েছে 40,682 জন এবং সিরিয়ায় মারা গেছে 5,800 মানুষ। গত 6 ফেব্রুয়ারি তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকায় পরপর 2 দফা ভূমিকম্প আঘাত আনে, যার মাত্রা ছিল 7.8 ও 7.6। ভয়াবহ এই ভূমিকম্পে তুরস্কের 2,64,000 অ্যাপার্টমেন্ট ধ্বংস হয়েছে এবং এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে। আন্তর্জাতিক অঙ্গন থেকে যে সমস্ত উদ্ধারকারী এসেছিল তাদের অনেকেই ফিরে গেলেও তুরস্কের উদ্ধারকারী দল এখনও উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এদিকে গতকাল তুরস্কের আন্তাকিয়া শহরের একটি ধসে পড়া ভবনের নিচ থেকে 3 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের 296 ঘন্টা পর এই 3 ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হল। গতকাল উদ্ধার হওয়া 3 ব্যক্তির একজন পুরুষ, একজন নারী এবং একটি শিশু। ধারণা করা হচ্ছে তারা একই পরিবারের সদস্য। উদ্ধারকারী দল জানিয়েছে, নারী ও পুরুষ ব্যক্তি জীবিত আছেন, তবে শিশুটি পানি স্বল্পতার কারণে মারা গেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পরীক্ষা ও প্রেজেন্টেশন চলাকালে প্রত্যেক ছাত্রীর কান সহ মুখ খোলা রাখার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ ভুক্তভোগী 3 শিক্ষার্থীর পক্ষে আইনজীবী মোহাম্মদ ফয়জুল্লাহ ফয়েজ এই রিট দায়ের করেন। ঢাকা থেকে আরও বলছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পরীক্ষা ও প্রেজেন্টেশন চলাকালে প্রত্যেক ছাত্রীর কানসহ মুখ খোলা রাখার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আজ রোববার ভুক্তভোগী তিন শিক্ষার্থীর পক্ষে আইনজীবী মোহাম্মদ ফয়জুল্লাহ ফয়েজ এ রিট দায়ের করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বাংলা বিভাগের প্রধানসহ সংশ্লিষ্টদের রিট আবেদনে বিবাদী করা হয়েছে। উল্লেখ্য, গত 11 ডিসেম্বর বাংলা বিভাগের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আজিজুল হক স্বাক্ষরিত নোটিশে বলা হয়, বাংলা বিভাগের সকল শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে গত 18/9/2022 তারিখে অনুষ্ঠিত বাংলা বিভাগের একাডেমিক কমিটি সর্বসম্মতভাবে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী বাংলা বিভাগের প্রতি ব্যাচের সংযোগ ক্লাস, টিউটোরিয়াল প্রেজেন্টেশন, মিড টার্ম পরীক্ষা, চূড়ান্ত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার সময় পরীক্ষার্থীকে পরিচয় শনাক্ত করার জন্য কানসহ মুখমণ্ডল পরীক্ষা চলাকালীন দৃশ্যমান রাখতে হবে। এ সিদ্ধান্ত প্রতিটি ক্লাসের শিক্ষকরা ইতোমধ্যে শিক্ষার্থীদের অবহিত করেছেন, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে কোনো কোনো শিক্ষার্থী এই সিদ্ধান্ত পালনে শৈথিল্য দেখাচ্ছে। এই প্রেক্ষিতে গত 6/12/2022 তারিখে অনুষ্ঠিত বিভাগের একাডেমিক কমিটির সভায় সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে সিদ্ধান্ত যথাযথভাবে যারা পালন করবে না তাদের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। অকেজো ইভিএম এ নির্বাচন বিপর্যস্ত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, ইভিএম অকেজো হওয়ায় অনেক সময় নিজস্ব লোক দিয়ে হাতে লেখা ফলাফল ঘোষণা করা হয়েছে। দেশের মানুষ মনে করছে সরকার ভোটের ফলাফল পাল্টে দিতেই ইভিএম এ নির্বাচন করতে চাচ্ছে। আজ দুপুরে জাতীয় পার্টির কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় মৎস্যজীবী পার্টির সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাপা চেয়ারম্যান বলেন, দেশের সাধারণ মানুষ ইভিএম বিশ্বাস করে না, ইভিএম এ ভোট দিতে চায় না। দেশের মানুষ মনে করে ইভিএম হচ্ছে ভোট চুরির আধুনিক মেশিন। নির্বাচন কমিশনের সাথে সংলাপে একমাত্র আওয়ামী লীগ ও তাদের মিত্র কয়েকটি রাজনৈতিক দল ছাড়া সবাই এর বিপক্ষে মতামত দিয়েছে। তারপরও নির্বাচন কমিশন ইভিএম এ ভোট দিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনকি নির্বাচন কমিশন অচল ও অকেজো ইভিএম সচল করতে কোটি কোটি টাকা খরচ করছে। দেশের মানুষ এই উদ্যোগকে সন্দেহের চোখে দেখছে। ইভিএম এর মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, মমতা ব্যানার্জিকে জেতালে জাতীয় নাগরিক পঞ্জী আটকে দেওয়ার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের। কলকাতা থেকে আরও বলছেন আমাদের প্রতিনিধি।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, মমতা ব্যানার্জিকে জেতালে জাতীয় নাগরিক পঞ্জী বা এনআরসি আটকে দেওয়ার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের। আজ রোববার তিনি মুর্শিদাবাদের সাগরদিঘি দিঘার মোড়ে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে আগামী 27 ফেব্রুয়ারি উপনির্বাচনকে কেন্দ্র করে আজ দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি বিজেপির পাশাপাশি কংগ্রেস ও সিপিএমের তীব্র সমালোচনা করেন। অভিষেক বলেন, কংগ্রেসকে ভোট দেওয়া মানে সরাসরি পদ্মফুলকে সমর্থন করা।
বিজেপির এজেন্ট হিসেবে এরা কাজ করছে। একটা কংগ্রেসকে ভোট দেওয়া মানে সরাসরি পদ্মফুলকে সমর্থন করা, আর এনআরসি বাস্তবায়িত করতে এদের হাত শক্তিশালী করা। আর আপনি যদি তৃণমূলকে জেতান, দেবাশিস বন্দ্যোপাধ্যায় প্রার্থী নয়, প্রার্থীর নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে যদি জেতান তাহলে এনআরসি আটকে দেওয়ার, এনআরসি কে আটকে রাখার
রাজ্যে তৃণমূল বিধায়ক ও মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুতে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে আগামী 27 ফেব্রুয়ারি উপনির্বাচন হবে। ফল ঘোষণা হবে আগামী 2রা মার্চ। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
ফিরে আসি বিশ্ব সংবাদে। আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া আজ যৌথভাবে বিমান মহড়া চালিয়েছে। এতে আমেরিকার কৌশলগত বোমারু বিমান অংশ নেয়। গতকাল উত্তর কোরিয়া একটি দীর্ঘপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর আমেরিকা ও দক্ষিণ কোরিয়া এই বিমান মহড়ার পদক্ষেপ নিল। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ বলেন, মহড়ায় দক্ষিণ কোরিয়ার F-35, F-15 এবং আমেরিকার F-16 জঙ্গি বিমান অংশ নেয় এবং সেগুলো আমেরিকার B-1B বোমারু বিমানকে স্কর্ট করে নিয়ে যায়। এর মাধ্যমে দক্ষিণ কোরিয়া ও তার মিত্রদের প্রতিরক্ষা সক্ষমতা এবং যুদ্ধের প্রস্তুতি ফুটে উঠেছে বলে সিউল মনে করে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলেছে, যৌথ এই মহড়া যুদ্ধ সক্ষমতাকে জোরদার করেছে এবং কোরীয় উপদ্বীপের নিরাপত্তা রক্ষায় আমেরিকার প্রতিশ্রুতি নতুন করে প্রকাশ পেয়েছে। এর আগে উত্তর কোরিয়া পূর্ব উপকূলে তার দীর্ঘপাল্লার হোসাং 15 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। আমেরিকা ও দক্ষিণ কোরিয়া বুধবার থেকে বিমান মহড়ায় নামবে বলে কথা ছিল। উত্তর কোরিয়া ওই মহড়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে শনিবার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসাইন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। মজলুম ফিলিস্তিনিদের প্রতি ইরানের সমর্থনের নেপথ্য রহস্য ব্যাখ্যা করলেন ইরানের সর্বোচ্চ নেতা। গতকাল মহানবীর নবুয়ত প্রাপ্তি দিবসের বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ নিয়ে কথা বলেছেন। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, ইরান ভীতির প্রধান কারণ ফিলিস্তিনিদের প্রতি ইসলামী প্রজাতন্ত্রের প্রকাশ্য এবং বেপরোয়া সমর্থন। গতকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি দিবস উপলক্ষে মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূত সহ বিভিন্ন কর্মকর্তা এবং কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের এক সমাবেশে আয়াতুল্লাহ উজমা খামিনেই একথা বলেন। জনাব খামিনেই বলেন, মহানবীর জীবন অনুসরণের মধ্যেই রয়েছে সকল সমস্যার সমাধান। তাঁর রিসালাতের অফুরন্ত ভাণ্ডারকে কাজে লাগানোর মধ্যেই আমাদের দুনিয়া এবং আখেরাতের সমৃদ্ধি বিরাজ করছে। মুসলিম দেশগুলো যদি রাসুলের নবুয়ত লাভের শিক্ষা অনুসরণ করত, তাহলে ঘৃণিত বর্ণবাদী ইসরায়েল মুসলিম উম্মার চোখের সামনে ফিলিস্তিনিদের উপর এভাবে নির্যাতন নিপীড়ন চালাতে পারত না। তবে ইরানি জাতি ও সরকার এক্ষেত্রে তাদের দায়িত্ব যথারীতি পালন করে যাবে বলে সর্বোচ্চ নেতা উল্লেখ করেন। বর্বর ইসরায়েলের অত্যাচার থেকে মুসলিম ফিলিস্তিনিদের মুক্ত করা ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় এজেন্ডা। ইসলামী বিপ্লব বিজয়ের পর থেকে এ দায়িত্বটি ইরানের পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার পেয়ে আসছে বলেও মন্তব্য করেন সর্বোচ্চ নেতা। ইরানের সংবিধানের 154 অনুচ্ছেদ অনুসারে ইসলামী প্রজাতন্ত্র ইরান সমগ্র মানব সমাজে মানুষের সুখ শান্তিকেই তাদের লক্ষ্য হিসেবে বিবেচনা করে, সেই সঙ্গে স্বাধীনতা, মুক্তি এবং ন্যায়ের শাসনকে প্রতিটি মানুষের ন্যায্য অধিকার বলে মনে করে। তাই বিশ্বের অপরাপর জাতির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে সম্পূর্ণরূপে বিরত থেকে পৃথিবীর প্রতিটি প্রান্তে বলদর্পী শক্তির বিরুদ্ধে অত্যাচারিতদের ন্যায্য সংগ্রামকে সমর্থন করে ইরান। ইরান এ কারণেই আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে ফিলিস্তিনিদের অধিকার ও ইহুদিবাদীদের বিরুদ্ধে তাদের প্রতিরোধ সংগ্রামকে সমর্থন দিচ্ছে। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের অমানবিক আচরণের ইতিহাস সুস্পষ্টভাবেই প্রমাণ করছে, তারা মুসলিম দেশগুলোর সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায় না। তারা চায় ইসলামী সমাজকে দুর্বল করে তাদের উপর দখলদারিত্ব ও আধিপত্যবাদ বজায় রাখতে। সর্বোচ্চ নেতা আরও বলেন, মুসলিম দেশগুলোর সম্পদের অভাব নেই, অভাব শুধু ঐক্যের। শত্রুদের ষড়যন্ত্রের কারণেই ঐক্যের পথে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, আর এই অনৈক্যের কারণেই মুসলমানরা ফিলিস্তিন ইস্যুতে অভিন্ন ও কার্যকর অবস্থান নিতে পারেনি।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। প্রযুক্তির উন্নয়নের ফলে বিশ্বের অন্যান্য দেশে নেই বাংলাদেশেও পাঠকদের মাঝে ডিভাইসে বই পড়ার প্রবণতা দিন দিন বাড়ছে। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি বাদশা রহমানের প্রতিবেদন।
পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই। এক একটি বই যেন এক একটি বাতিঘর, যদি সে বইটি হয় সুখপাঠ্য শিক্ষণীয়। বই আমাদের জ্ঞান দান করতে পারে, দিতে পারে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা। তাই তো আর্নেস্ট হেমিংওয়ে যথার্থই বলেছিলেন, বইয়ের মতো এত বিশ্বস্ত বন্ধু আর নেই। সময় কালের পরিক্রমায় উন্নত প্রযুক্তির বিনিময়ে তালপাতা বাদ দিয়ে এখন কাগজ ব্যবহার করছি আমরা। দৈনন্দিন কাজকর্মের পাশাপাশি করতে পারছি জ্ঞান অর্জন, সেটা হোক ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে অথবা সশরীরে। ছাপাখানার ব্যাপক প্রসারের ফলে আমাদের জ্ঞান আরোহণ এবং বিতরণ দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমরা ভুলে যাচ্ছি শিক্ষার আসল উদ্দেশ্য, ভুলে যাচ্ছি বই পড়ার আনন্দ। আর তাই আজ আমাদের বাঙালিদের শোবার ঘরে, বসার ঘরে নেই কোনো বইয়ের সেলফ। অনুকরণ প্রিয় শিশুরাও আজ বড়দের দেখা দেখি ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আসক্ত হয়ে পড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। হাতের নাগালে চলে এসেছে প্রযুক্তি, আর একে সমৃদ্ধ করছে নানা ধরনের পণ্য। গান শোনা বা ছবি দেখার জন্য যেমন আলাদা যন্ত্র আছে, তেমনি বই পড়ার জন্য রয়েছে যন্ত্র। আর বইয়ের ক্ষেত্রে এখন এমনই একটি সুবিধা নিয়ে রয়েছে ই বুক রিডার বা বই পড়ার বিশেষ যন্ত্র। অর্থাৎ এখন আর ছাপা হওয়া বই হাতে নিয়েই নয়, বরং যন্ত্রের সাহায্য চাইলেই অনেকেই বই পড়তে পারছেন।
যতই প্রযুক্তির যুগ হোক না কেন, আমি মনে করি যে কাগজের বই পড়ার যে আনন্দ, সেটা কখনো আসলে মোবাইলে আমরা পিডিএফ করে পাবো না।
এ নিয়ে লেখক পাঠক মহলে রয়েছে নানা প্রতিক্রিয়া। লেখক সাইফ বরকত মনে করেন, প্রযুক্তির প্রসারতায় মানুষ ডিভাইসে বই পড়ছে কিংবা ডিভাইস কেন্দ্রিক বই পড়া বাড়ছে, এটাতে সমস্যার কিছুই নেই, বরং প্রয়োজন মানুষকে বইয়ের প্রতি আসক্ত করে গড়ে তোলা।
আমি পজিটিভলি দেখি, তবে মোবাইলে ধরেন অতিমাত্রায় মানুষ মানে খারাপ দিকে না ঝুঁকে যদি বই পত্র ম্যাগাজিন এগুলো পড়ে তো জিনিসটা খারাপ না।
তবে জাপান প্রবাসী লেখক ও সংগঠক জুয়েল আহসান কামরুলের মতে, মানুষ এখন পিডিএফ বা বুক রিডারে বই পড়ছে, কিন্তু প্রিন্টেড বই পড়ার তৃপ্তি সেটা সত্যি ভিন্ন রকমের।
বই আমার কাছে থাকবে, আমি এটা স্পর্শ করবো, ধরবো, পড়বো এবং আমি আমার সেলফ সেটা সাজানো থাকবে, আমি এটা বছর বছর ভরে দেখবো।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে সাপ্তাহিক ধারাবাহিক আয়োজন নারী মানব ফুল।
নারী মানব ফুল।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। নারী মানব ফুল শীর্ষক সমাজ ও পরিবারে নারীর আদর্শ ভূমিকা বিষয়ক ধারাবাহিক আলোচনার 12তম পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। পবিত্র কোরআন পবিত্র ও আদর্শ নারীদের দৃষ্টান্ত তুলে ধরেছে। এ প্রসঙ্গে আমরা গত পর্বের আলোচনায় হজরত মুসা নবীর মা ও ফেরাউনের স্ত্রী বিবি আসিয়ার জীবনের শিক্ষণীয় ঘটনা সম্পর্কে আলোকপাত করেছি। আজ আমরা হজরত আদম আল ইসলামের স্ত্রী হজরত হাওয়া সম্পর্কে কথা বলব। হজরত হাওয়া হচ্ছেন মানব ইতিহাসের প্রথম নারী। তিনি গোটা মানব জাতির আদি মাতা। হাওয়া শব্দের অর্থ জীবনের উৎস তথা মাতা। পবিত্র কোরআনে হাওয়ার নাম উল্লেখ করা হয়নি, তবে হজরত আদমের স্ত্রীর ঘটনাটি উল্লেখ করা হয়েছে। কোরআনের ব্যাখ্যা গ্রন্থগুলোতে ঐতিহাসিক বর্ণনায় এই ইসলামী বর্ণনায় হাওয়া নাম এসেছে। তিনি ও হজরত আদম নিষিদ্ধ ফল খেয়েছেন, এরপর পৃথিবীতে তাদেরকে পাঠানো হয়েছে। তবে ওই ফল না খেলেও তাদেরকে পৃথিবীতে আসতেই হতো, কারণ মহান আল্লাহ ধরণীতে আল্লাহর প্রতিনিধি নিয়োগ করতে চান এমন ইচ্ছার কথা জানিয়েছেন।
পবিত্র কোরআনের সূরা আরাফের 189 নম্বর আয়াতে মহান আল্লাহ নারী ও পুরুষের উৎসকে একই বলে উল্লেখ করেছেন। মহান আল্লাহ বলেছেন, তিনি শেষ সত্তা যিনি তোমাদিগকে সৃষ্টি করেছেন একটি মাত্র সত্তা থেকে, আর একই উৎস বা জিনিস থেকেই তৈরি করেছেন তার জোড়া বা স্ত্রী, যাতে তার কাছে স্বস্তি পেতে পারে। সূরা নিসার 1 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, হে মানব সমাজ, তোমরা তোমাদের পালন কর্তাকে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি একই উৎস বা জিনিস থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী। এসব আয়াত থেকে স্পষ্ট যে হাওয়াকে হযরত আদমের শরীর থেকে সৃষ্টি করা হয়নি, বরং উভয়কেই একই বস্তু বা উৎস থেকে সৃষ্টি করা হয়েছে। হাওয়াকে আদমের জন্য নির্ধারিত মাটি বা কাদার বর্ধিত অংশ থেকে বানানো হয়েছে বলে মনে করাও ঠিক হবে না। অন্য কথায়, নারী ও পুরুষ একই মানবীয় সত্তার অধিকারী। ইসলামের দৃষ্টিতে সব মানুষ সমান। ভাষা, বর্ণ ও অঞ্চলের কারণে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই।
সব মানুষই যদি একথা মনে রাখে যে তারা হজরত আদম ও হাওয়ার বংশধর, তাহলে তাদের মধ্যে কোনো ধরনের শ্রেষ্ঠত্বের অহমিকা জাগবে না। আর এজন্যই সূরা নিসার প্রথমেই সব মানুষকে বলা হয়েছে তারা যেন আল্লাহকে ভয় করেন। বলা হয় হজরত আদম যখন বিবি হাওয়াকে প্রথমবারের মতো দেখেন, তখন আল্লাহকে প্রশ্ন করেন যে কে ইনি যার নৈকট্য ও দৃষ্টি আমার মধ্যে তার প্রতি মায়াবী আকর্ষণ বা অনুরাগ সৃষ্টি করেছে। আল্লাহ বললেন, সে হচ্ছে হাওয়া। তুমি কি পছন্দ করো যে সে তোমার সঙ্গে থাকুক এবং তোমার ভালোবাসা বা অনুরাগে সিক্ত হোক আর তোমার সাথে কথা বলুক, তোমার অনুগত হোক? আদম বললেন, হ্যাঁ, আমি যতদিন জীবিত আছি ততদিন আপনার প্রতি কৃতজ্ঞ থাকা আমার কর্তব্য। এরপর আল্লাহ বললেন, তুমি তাকে বিয়ে করার বিষয়ে আমার কাছে আবেদন জানাও, কারণ সে তোমার স্ত্রী হওয়ার যোগ্য। এরপর হযরত আদম আলাইহিস সালাম বললেন, আমি তাকে বিয়ে করার প্রস্তাব পেশ করছি, কিসে আপনার সন্তুষ্টি? মহান আল্লাহ বললেন, তুমি তাকে আমার ধর্ম শেখাবে, এটাতেই রয়েছে আমার সন্তুষ্টি।
এ বর্ণনা থেকে বোঝা যায় বিয়ের ভিত্তি হচ্ছে ভালো লাগা বা পছন্দ করা এবং ঘনিষ্ঠতা। এখানে আল্লাহ সন্তুষ্টি কি জানতে চেয়েছেন হযরত আদম? এর অর্থ যে শর্ত পূরণ করে, তথা যে মোহরানা বা পুরস্কার দিয়ে
বিবি হাওয়াকে বিয়ে করতে হবে তা হল হাওয়াকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেয়া। হযরত আদম আলাইহিস সালাম ওই শর্ত মেনে নেন। আদম ও হাওয়ার বিয়ের পর যা ঘটেছিল তা হল আদম হাওয়াকে বললেন, আমার কাছে আসো ও আমার দিকে তাকাও। জবাবে হাওয়া বললেন, আপনি আমার দিকে আসুন ও আমার দিকে তাকান। আল্লাহ তখন আদমকে তার স্থান থেকে হাওয়ার দিকে যেতে বললেন। আর এখান থেকেই শুরু হয় নারীর কাছে পুরুষদের বিয়ের প্রস্তাব দেওয়ার প্রচলন। সেই থেকে আজ পর্যন্ত প্রত্যেক সমাজেই নারীরা পুরুষকে নয় বরং পুরুষরাই নারীদেরকে বিয়ের প্রস্তাব দেয়। এর মাধ্যমে নারীকে খাটো করা হয়নি বা তাকে পণ্য বলে বিবেচনা করা হয়নি। আসলে এর মাধ্যমে নারীর প্রতি বড় ধরনের সম্মান দেখানোর ব্যবস্থা করা হয়েছে।
পবিত্র কোরআনে বিবি হাওয়ার সৃষ্টির প্রক্রিয়া সম্পর্কে বক্তব্য নেই। পবিত্র কোরআনের বক্তব্যে দেখা যায়, হযরত আদম ও হাওয়াকে বেহেশতে থাকতে দেয়া হয়। তাঁদেরকে বলা হয় যে তাঁরা বেহেশতে সব ধরনের খাবার খেতে পারেন কেবল একটি বিশেষ গাছের ফল ছাড়া। ওই গাছের কাছে যাওয়াটা হবে ক্ষতিকারক। কিন্তু শয়তান তাদের দুজনকেই ধোঁকা দিয়ে তাঁদেরকে নিষিদ্ধ ফল খেতে বাধ্য করে, ফলে তাঁদের নগ্নতা পরস্পরের কাছে প্রকাশ হয়ে পড়ে। এ অবস্থায় তাঁরা গাছের পাতা দিয়ে নিজেদের ঢাকার চেষ্টা করেন এবং তাঁরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। এরপর আল্লাহ তাঁদের ক্ষমা করে দেন এবং পৃথিবীতে পাঠান। পার্থিব জীবনের শেষ পর্যন্ত তাঁরা মহান আল্লাহর নির্দেশে পৃথিবীতেই ছিলেন। তাই এটা স্পষ্ট, শয়তান কেবল হাওয়াকে নয়, হাওয়া ও আদম দুজনকেই ধোঁকা দিয়েছিল, ফলে দুজনই এক্ষেত্রে সমানভাবে দোষী। শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিয়ে বলেছিল তারা যদি ওই গাছের ফল খান তাহলে তারা অমরত্ব লাভ করবেন। অন্যদিকে ইহুদি ও খ্রিস্টানদের বিকৃত হয়ে পড়া ধর্মগ্রন্থে বলা হয় যে বিবি হাওয়াকেই শয়তান ধোঁকা দিতে সক্ষম হয়েছিল।
পবিত্র কোরআনের বক্তব্য অনুযায়ী বিবি হাওয়া ও হযরত আদম উভয় ভুল কাজটি করে ফেলার পর আল্লাহর কাছে ক্ষমা চান এবং মহান আল্লাহ তাঁদের ক্ষমা করে দেন। সূরা আরাফের 23 নম্বর আয়াত অনুযায়ী তাঁরা বলেছিলেন, হে আমাদের পালন কর্তা, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি, যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন তবে আমরা অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যাব। তাই শয়তানের ধোকার ঘটনার জন্য কেবল বিবি হাওয়াই দায়ী ছিলেন এমন ধারণা সম্পূর্ণ ভুল বা শয়তানেরই প্রচারণা মাত্র। তো শ্রোতা ভাই বোনেরা, নারী মানব ফুল শীর্ষক আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। যারা সঙ্গ দিলেন এতক্ষণ তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনার অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন, প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, পত্র পত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। ১৯ ফেব্রুয়ারি ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে, তবে রাজনৈতিক অঙ্গনের খবরাখবর বিশেষ গুরুত্ব পেয়েছে। প্রথমে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি, এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। ঢাকার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কথোপকথন ফাঁসের পর নিয়োগ বোর্ডের সভা স্থগিত। দৈনিক প্রথম আলো, খালেদা জিয়া রাজনীতি করবেন না এমন শর্ত ছিল না, আইনমন্ত্রী। দৈনিক কালের কণ্ঠ, পাকিস্তান ইতিমধ্যে দেউলিয়া হয়ে গেছে, পাক প্রতিরক্ষা মন্ত্রী। দৈনিক ইত্তেফাক, ফলাফল পাল্টে দিতেই ইভিএম এ নির্বাচন করতে যাচ্ছে সরকার, জিএম কাদেরের অভিযোগ। দৈনিক যুগান্তর, সামনেও যত উজান হোক নৌকা এগিয়ে যাবে, শেখ হাসিনার প্রত্যয়। বাংলাদেশ প্রতিদিন, বিভাগে বিএনপির পদযাত্রা, সরকার হটানোর হুঁশিয়ারি। দৈনিক মানব জমিন, কলকাতার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম, ঘেরাওয়ের পাল্টা ঘেরাও, নিশীথের পাল্টা তৃণমূলের অভিষেকের কলকাতার বাড়ে ঘেরাওয়ের ডাক। দৈনিক আনন্দবাজার পত্রিকা, ফোন কেড়ে হেনস্থা, তল্লাশি নিয়ে খবর করতে বাধা, আয়কর হানার তীব্র নিন্দা বিবিসির। দৈনিক সংবাদ প্রতিদিন। এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, চার বছরে বেড়েছে ৩,৩৮,০০০, লাফিয়ে বাড়ছে খরচ, কঠিন হচ্ছে হজ যাত্রা। হজের খরচের এই চিত্র সম্পর্কে কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। দৈনিক মানব জমিনে এই বিষয়ে একটি খবর বের হয়েছে, সম্ভবত আপনি সেটাই তুলে ধরেছেন। আসলে এই চিত্র থেকে যা পরিষ্কার হচ্ছে তা হচ্ছে যে সাধারণ মানুষের পক্ষে আর হজে যাওয়া সম্ভব না। দৈনিক মানব জমিনে প্রকাশিত রিপোর্টের ভেতরেই উল্লেখ করা হয়েছে যে একজন ব্যক্তি গত কয়েক বছর ধরে হজে যাওয়ার চেষ্টা করছেন। তিনি কোভিড এর কারণে হজে যেতে পারেননি, পরবর্তীতে তিনি আশা করেছিলেন যে হয়তো একটু খরচ কমবে, কিন্তু বাড়তে বাড়তে সেটা এত বেশি ভয়ঙ্কর আকার ধারণ করেছে যে তার পক্ষে আর হজে যাওয়ার টাকা জোগাড় করা সম্ভব নয়। হজ হচ্ছে ইসলামের একটি মৌলিক ইবাদত, বলা হয় ৫টি স্তম্ভের একটি হচ্ছে হজ। বাংলাদেশের মতো একটি দেশ থেকে হজে যেতে যদি ৭,০০,০০০ টাকা খরচ করতে হয়, তাহলে কত মানুষের পক্ষে এই বিপুল অঙ্কের টাকা বহন করা সম্ভব? এটি তো শুধুমাত্র আনুষ্ঠানিক খরচ, অনানুষ্ঠানিক আরো বহু খরচ থাকে। তাহলে মোটামুটি ভাবে একটি হজ সম্পাদন করে আসতে প্রায় ১০,০০,০০০ টাকার একটা প্রশ্ন। এই এত বিপুল টাকা কতজন মানুষের পক্ষে বহন করা সম্ভব? গতকালকে একজন ভদ্রলোকের সাথে আলাপ হচ্ছিল, আমার বন্ধু মানুষ, ফোনে তিনি বললেন যে যে পরিমাণে হজের খরচ বাড়ানো হয়েছে তাতে তার পক্ষে হজে যাওয়ার নিয়ত থাকলেও তার পক্ষে হয়তো যাওয়া সম্ভব হবে কিনা এখনই বলা যাচ্ছে না, কঠিন। তিনি সন্ধিহার। দৈনিক মানব জমিনের রিপোর্টের ভিতরে অবশ্যই একটি তথ্য উঠে এসেছে, সেটি হচ্ছে যে প্রতি বছর হজ ফ্লাইট থেকে বাংলাদেশ বিমান বিপুল অঙ্কের অর্থ মুনাফা করে থাকে, লাভ করে। আমরা সবাই জানি বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ বিমান, এগুলো প্রচন্ড ভাবে লোকসানি খাত, অথচ হজের ফ্লাইট থেকে বাংলাদেশ বিমান বিপুল পরিমাণ অর্থ লাভ করে, মুনাফা অর্জন করে। বাংলাদেশ বিমান সারা বছরে যে আয় করে তার শতকরা ১৫% আয় করে শুধুমাত্র এই হজের মৌসুম। তো এই যে সারা বছর আপনি লোকসান গুনলেন আর ধর্মপ্রাণ হাজিদের কাছ থেকে আপনি মুনাফা অর্জনের ব্যবস্থা করলেন তাদের পকেট কেটে, এটি তো আমার মনে হয় একটা মারাত্মক রকমের জুলুম। এটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে দেখা উচিত। এটি আমি মনে করি যে যা পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে রাষ্ট্রের পক্ষ থেকে সামগ্রিকভাবে হজ করার পথে একটা আলটিমেটলি একটা প্রতিবন্ধকতা তৈরি হয়ে গেছে। এই প্রতিবন্ধকতা সরানোর দায়িত্ব সরকারের।
জনাব সিরাজুল ইসলাম, ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল, কিভাবে দেখছেন এই ঘটনাকে?
জি, ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। তো দুঃখজনক হচ্ছে যে প্রাকৃতিকভাবে ভয়াবহ একটি দুর্যোগের শিকার সিরিয়া। 7.8 মাত্রার ভূমিকম্প হয়েছে, পরবর্তীতে 7.6 মাত্রার ভূমিকম্প হয়েছে এবং কি ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত। দেশটি নিষেধাজ্ঞার কবলে থাকার কারণে সেখানে ঠিক মতো আন্তর্জাতিক সম্প্রদায় থেকে সাহায্য সহযোগিতা দেওয়া হয়নি। একমাত্র ইরানই সবচেয়ে সিরিয়ার পাশে বেশি দাঁড়িয়েছে আর আন্তর্জাতিক অঙ্গন থেকে এ ব্যাপারে একেবারেই নীরব। তো উদ্ধার কর্ম এবং ত্রাণ তৎপরতা সবই খুব ধীর গতিতে চলেছে, অনেক দেশ আসেইনি সিরিয়ায় সাহায্য সহযোগিতা দিতে। সামগ্রিকভাবে আমি মনে করি অনেক বড় একটি বিপর্যয়ের মুখে পড়েছে সিরিয়া। এই অবস্থায় ইহুদিবাদী ইসরায়েল এই দেশটির উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, এর চেয়ে বর্বরতা আর কি হতে পারে। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে ইহুদিবাদী ইসরায়েল এই যে গোয়ার্তুমি এবং এই যে অহংকার বলদর্পী একটি মনোভাব প্রদর্শন করে এবং সিরিয়ার উপর প্রতি সপ্তাহে প্রায় হামলা চালায়, এটা বছরের পর বছর হয়ে আসছে, তারপরেও আন্তর্জাতিক অঙ্গন থেকে কিন্তু এর কোনো প্রতিবাদ নেই। সিরিয়া জাতিসংঘে বহুবার এই ব্যাপারে রিপোর্ট করেছে, বহুবার চিঠি লিখেছে, বহুবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিষয়ে তুলেছে, কিন্তু এ নিয়ে তেমন কারো কোনো মাথা ব্যথা নেই। অনেকটা নীরবে সিরিয়ার উপর প্রতিদিন প্রতি মুহূর্তে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। এর অবসান হওয়া খুবই জরুরি, তা না হলে আমি মনে করি একটি সভ্য দেশ বর্বর একটি সরকারের প্রতিনিয়ত হামলার মুখোমুখি হচ্ছে, এর দায় বিশ্ব সম্প্রদায় এড়াতে পারে না।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবার ভারতের বিস্তারিত খবর। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, আয়কর দপ্তরের হানার তীব্র নিন্দা করে মুখ খুলল বিবিসি। একটি প্রতিবেদনে প্রকাশ করে তারা বলেছেন, চরম দুর্ব্যবহার করা হয়েছে তাদের কর্মীদের সঙ্গে, তাদের কাজে বাধা দেওয়া হয়েছে, এমনকি ব্যক্তিগত ফোনেও আড়ি পেতেছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। তল্লাশি সংক্রান্ত সমস্ত রিপোর্ট লিখতে বারণ করা হয়েছিল, যদিও আয়কর দপ্তর দাবি ছিল সংস্থার কাজে কোনো রকম সমস্যা তৈরি হয়নি। টানা তিন দিন ধরে বিবিসির দিল্লি ও মুম্বাই দপ্তরে তল্লাশি চালিয়েছে আয়কর দপ্তর, রাতেও অফিসে থাকতে বাধ্য হয়েছেন সংস্থার আধিকারিকরা। তল্লাশির সময় পূর্ণ সহযোগিতা করা হয়েছে বলেই দাবি করে বিবিসি। তবে 72 ঘন্টার তল্লাশি শেষে আয়কর দপ্তরের আধিকারিকরা জানান, বিবিসির কাজে কোনো রকম বাধা দেওয়া হয়নি। দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, তৃণমূলের ডাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচি নিয়ে উত্তেজনার মধ্যে পাল্টা কর্মসূচির কথা শোনালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রোববার বালুরঘাটে দলীয় কর্মসূচির ফাঁকে নিশীতের বাড়ি ঘেরাও প্রসঙ্গে সাংসদ সুকান্ত বলেন, এবার আমরাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করব। যার পাল্টা তৃণমূল সাংসদ তথা দলের মুখপাত্র শান্তনু সেন বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন রাজনীতির মধ্য গগনে, তার ভূমিকা অনেকটা সূর্যের মতো। সূর্যের দিকে যদি কেউ তাকিয়ে থাকে তাহলে সূর্যের ক্ষতি হয় না, যে তাকায় তার চোখে ঝলসে যায়। বিজেপি যদি আইন নিজেদের হাতে নিয়ে এই কর্মসূচি নেয় তবে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন সুখের নীড়।
সুখের নীড়,
শ্রোতা ভাই ও বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। ইসলামী পরিবার বিষয়ক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান সুখের নীড় থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এ ধারাবাহিকের 48তম পর্ব উপস্থাপনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ধর্ম
হরণের শোভা বর্ণিল বিচিত্র সুরুষিত কত ফুল বিচিত্র মানবী নিয়ে বিধাতা গড়েছেন মানব ফুল তারা নারী তোমার আমার বোন কন্যা জায়া জননী কখনো অনন্য দর্পণ সূত্রে দেয়া পোশাক ঘরের রানী ওরা কোমলতা সেবা ও দয়ার প্রশান্ত উপকূল নারীকে নিয়ে তাই কেউ করো না ভুল।
পবিত্র কোরআনের দৃষ্টিতে পরিবার গঠন, বিশ্রাম, বিনোদন ও প্রশান্তি লাভের জন্য জরুরি। আর প্রত্যেক মানব ও মানবী পরিবার গঠনের মাধ্যমে মানবীয় পূর্ণতা অর্জন করে। পরিবারের মূল বন্ধন বা ভিত্তি হচ্ছে দয়া ও ভালোবাসা। কেবল আইন বা নিয়মের বাঁধন দিয়ে পরিবারকে টিকিয়ে রাখা যায় না। কেবল আইনের ছায়ায় হয়তো বস্তুগত অধিকার বা নিজ নিজ স্বার্থ আদায় করা যায়, কিন্তু পরস্পরের আস্থা, আধ্যাত্মিকতা ও ভালোবাসা অর্জন করা যায় না। দাম্পত্য জীবনের বন্ধনকে মজবুত করতে চাইলে ও সমাজকে যোগ্য আর সৎ নাগরিক উপহার দিতে চাইলে সংশ্লিষ্ট জরুরি ইসলামী শিক্ষা অর্জন করা ছাড়া এ দুই মহান লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ও তাঁর আহলে বাইতের পারিবারিক জীবন এক্ষেত্রে প্রত্যেক মুসলমানের জন্য একমাত্র অনুকরণীয় আদর্শ। পরিবারের সদস্যরা পরস্পরের পরিপূরক, তারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী নন।
প্রকৃত মানুষ হতে চাইলে তথা মহান আল্লাহর নির্ধারিত লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চাইলে পারিবারিক মূল্যবোধ ও নীতি নৈতিকতাগুলো মেনে চলতে হবে ইসলামের এইসব সূত্র বা বিধি বিধানের আলোকে। এইসব সূত্র বা বিধানের কয়েকটি হল, আদর্শ পরিবার গঠনের লক্ষ্যে পরিবারের সদস্যরা পরস্পরের প্রতি আস্থাশীল হন বা পরস্পরের আস্থা অর্জন করার মতো কাজ করুন। আস্থা অর্জনের পর এর অপব্যবহার করবেন না। পরস্পরের মানসিক ও দৈহিক সুস্থতার প্রতি যত্নশীল হন। সবসময় ইতিবাচক চিন্তা করুন, নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন। গায়ের জোরে কিছু চাপিয়ে না দিয়ে বিবেক, বুদ্ধি ও যুক্তির মাধ্যমে সেসব প্রয়োগ করুন। পরস্পরের ভুল ত্রুটির প্রতি ক্ষমাশীল হন এবং তিরস্কার না করে দোষ ত্রুটি এড়িয়ে চলুন বা ছোটখাটো দোষ ত্রুটি দেখেও না দেখার ভান করুন। প্রতিবেশী ও আত্মীয় স্বজনের সমাদর করুন। নিজের স্বামী বা নিজের স্ত্রী ছাড়া অন্যের স্বামী বা স্ত্রীর প্রতি মনোযোগী হওয়ার চেষ্টা করবেন না এবং অন্যের স্বামী বা স্ত্রীদের যোগ্যতা ও সামর্থ্যের সঙ্গে নিজের স্বামী বা স্ত্রীর যোগ্যতার তুলনা করবেন না।
দাদা দাদি কিংবা নানা নানি পরিবারের সঙ্গে থাকলে তা অনেক বরকত বয়ে আনে। শিশুরা দাদা দাদি বা নানা নানির কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। শিশুদের ব্যক্তিত্ব এতে হয় বিকশিত। শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে জীবন সম্পর্কে অভিজ্ঞ এই মুরব্বী শ্রেণীর মানুষের উপস্থিতিকে বিপদ নয় বরং সম্পদ মনে করা উচিত। যেসব বাবা মা চাকুরিজীবী তাদের ঘরে সন্তানের দাদা দাদির বা নানা নানির উপস্থিতি অত্যন্ত বড় ধরনের খোদাই নিয়ামত। বিশেষ করে সন্তানদের লালন পালন, নিরাপত্তা ও প্রশিক্ষণের ক্ষেত্রে তাদের উপস্থিতি অত্যন্ত ফলদায়ক। অবশ্য অনেক অনভিজ্ঞ দাদা দাদি বা নানা নানি তাদের নাতি নাতনিদেরকে বেশ আদর স্নেহ যোগাতে গিয়ে তাদের ক্ষতি করতে পারেন, যেমন শিশুদের অতিরিক্ত মাত্রায় চকলেট বা কোনো খাবার দেয়া। তাই এ বিষয়ে ভদ্রভাবে তাদেরকে সচেতন করে রাখা উচিত। তাদেরকে বোঝাতে হবে যে বেশি খাবার দিলে আপনার নাতি বা নাতনিরা মোটা ও অতিরিক্ত ওজনের অধিকারী হবে।
দাদা দাদি বা নানা নানি কাছে থাকলে শিশুদের খুব ভালো ঘুম হয় এবং তারা একাকিত্ব বোধ করে না। দাদা দাদির কাছে গল্প শুনতে শুনতে শিশুরা ঘুমিয়ে পড়লে ও তাদের আদরের স্পর্শে ঘুম থেকে জেগে উঠলে তারা ভয় ও উদ্বেগের শিকার খুব কমই হয়। কেননা ভূতের ভয়, চোরের ভয় ও বৈদ্যুতিক কোনো কিছুর মতো বিপজ্জনক বস্তু থেকে অনিরাপদ থাকার ভয় ইত্যাদি আর থাকে না। শিশুরা দাদা দাদি ও নানা নানির কাছে থাকলে সমাজের অন্য অনেক ঘনিষ্ঠ ব্যক্তি ও আত্মীয় স্বজনের সঙ্গে তাদের যোগাযোগ, বা পরিচিতি গড়ে ওঠা সহজ হয়, ফলে শিশুরা হয়ে ওঠে অনেক বেশি সামাজিক।
অনেক সময় বাবা মায়ের জীবনযাপনের পদ্ধতি বা লাইফ স্টাইলের সঙ্গে আধুনিক বাবা মায়ের লাইফ স্টাইলের ব্যাপক অমিল থাকলে শিশুরা কোন পদ্ধতি অবলম্বন করবে তা বুঝে উঠতে পারে না। ফলে এসব বিষয় কখনো কখনো বাবা মায়ের সঙ্গে দাদা দাদি বা নানা নানির মনোমালিন্য দেখা দিতে পারে। তবে এসব বিষয় কখনো শিশুদের সামনে প্রকাশ হতে দেয়া উচিত নয়। আপনার শিশুদের দেখাশোনা করা ও তাদের কিছু শেখাতে যাওয়া দাদা দাদি বা নানা নানির করণীয় কর্তব্য না হওয়া সত্ত্বেও তারা যখন এসব কাজ করে দেন তখন আপনার উচিত তাঁদের প্রতি কৃতজ্ঞ হওয়া। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সুখের নীড়ের আজকের আলোচনা এখানে শেষ করছি।
কথা হবে আবারও পরবর্তী আসরে।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ভূমিকম্প বিধ্বস্ত সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইহুদিবাদী ইসরায়েল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ। আলজেরিয়া ও দক্ষিণ আফ্রিকার আপত্তির মুখে আফ্রিকান ইউনিয়নের শীর্ষ সম্মেলন থেকে ইসরায়েলি প্রতিনিধি দল বহিষ্কৃত। সরকার ভোটের ফলাফল পাল্টে দিতেই অকেজো ইভিএম এ নির্বাচন করতে চাইছে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের মন্তব্য। এবং মমতা ব্যানার্জিকে জেতালে জাতীয় নাগরিক পঞ্জি আটকে দেওয়ার দায়িত্ব নেবে তৃণমূল কংগ্রেস, বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা, আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767 তেহরান 19395 ইসলামিক রিপাবলিক অফ ইরান। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। Thank you.